باطنی روگ تار چکی اشار باطنی روگ تار چکی اشار
الحمد للہ رب العالمین صلات والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ مدنی چینل درشک برند ধারাবাহিক অনুষ্ঠান বাতিনি রোগ ও তার চিকিৎসা এর মধ্যে আবারো জানাই স্বাগতম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা মুহাররমাতে বাতিনিয়া গোপনীয় ধ্বংসাত্মক রোগ সম্পর্কিত আলোচনা শ্রবণ করতেছিলাম, যেগুলো ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দীন ও মিল্লাত কোরআনে শামী রিসালা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই, আরিফ বিল্লাহ সৈয়দ আব্দুল গনি নাবুলসি রহমতুল্লাহ আলাই এবং হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ জাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাই যেগুলো লিপিবদ্ধ করেছেন, ওই বিষয়গুলোই আমরা এখানে আলোচনা করব। এখানে কোরআনুল কারিমের আয়াত শরীফ, হাদিসে মোবারকা এবং ঘটনাগুলো এবং এর প্রতিকার সম্পর্কিত আলোচনা আমরা এখানে করব। মনোযোগ সহকারে শ্রবণ করুন, যদি সম্ভব হয় ওই হাদিসে পাকের উপর আমরা আমল করার নিয়তে, যার সারমর্ম কিছু এরকমের যে ইলমকে লিখনের মাধ্যমে কয়েদ করে রাখো। যদি ইলমকে লিখনের মাধ্যমে কয়েদ করে রাখা হয় তাহলে এই ইলম পরবর্তীতে পাঠ করা যাবে, আরো ইলম অর্জন করা যাবে এবং অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করা যাবে। আসুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এত সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি দশটি রহমত নাজিল করব এবং আপনার উম্মত আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে এর বিনিময়ে আমি তার প্রতি দশ বার সালাম প্রেরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশ নসিব ওই ইসলামী ভাই ওই ইসলামী বোন যারা রাসূলের করিম আলাইহিস সালামের প্রতি বেশি পরিমাণে ভক্তি ও ভালোবাসার সহিত দুরূদে পাক পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একবার ভক্তি ও ভালোবাসার সাথে দুরূদে পাক পাঠ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বাতিনি রোগ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, মুহাররমাতে বাতিনের মধ্য থেকে যে বিষয়টি আজকের আলোচ্য বিষয় তা হচ্ছে মকর ও ফেরেব। জি হ্যাঁ, মকর ও ফেরেব মানে হচ্ছে ধোকা ও প্রতারণা। এটাও একটা আত্মিক ব্যাধি এবং আত্মার সাথে সম্পৃক্ত, তো এজন্য এটাকে আত্মিক ব্যাধি বলা হয়, গোপন রোগ বলা হয় যা ভিতর থেকে আসে, মকর এবং ফেরেব। তো আসুন মকর এবং ফেরেবের ডেফিনেশনের দিকে যাই, যে বর্ণিত রয়েছে, যেই কাজে কর্ম সম্পাদনকারীর গোপন ইচ্ছা তার প্রকাশ্য কাজের বিপরীত হয় সেই কাজকে মকর ও ফেরেব বলা হয়। বাংলা ভাষায় এটিকে প্রতারণা ও ধোকা বলা হয়, যে আপনি যে কাজ করছেন কিন্তু নিয়ত আলাদা, অন্য কাজ অর্থাৎ প্রকাশ্য কাজের বিপরীতে আপনি কাজ একটা করছেন কিন্তু এর বিপরীতে অন্য একটা নিয়ত থাকে, অন্য একটা কাজ প্রকাশিত হয় কাজ করার পরে, এর নামই হচ্ছে ধোকা অথবা প্রতারণা। হয়তো এই যে টপিক শুনে বিষয় শুনে অনেকেই বলবেন যে আমিও ধোকার মধ্যে পড়েছিলাম, আমিও প্রতারণার মধ্যে পড়েছিলাম। তো আজকের আমরা এই ধোকা এবং প্রতারণা সম্পর্কে জানবো, যাতে করে এই ধোকা প্রতারণা যারা করে থাকে তারা এ থেকে বেঁচে আসতে পারে এবং যারা ধোকা এবং প্রতারণার মধ্যে পড়ে তারাও এ থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আপদ থেকে এই মুসিবত থেকে হেফাজত দান করুন, আমিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই ধোকা ও প্রতারণা মকর ও ফেরেব সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ও তাআলা পারা নয় সূরা আনফাল এর 30 নং আয়াতে ইরশাদ ফরমান, যার অনুবাদের মধ্যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত কোরআনে শামী রিসালাত শাহ ইমাম আহমদ রেজা খান কাঞ্জুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ করেন, যে হে মাহবুব, স্মরণ করুন যখন কাফির আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে আপনাকে বন্দি করে রাখবে কিংবা শহীদ করবে অথবা নির্বাসিত করবে, এবং তারা নিজেদের মতো ষড়যন্ত্র করেছে আর আল্লাহ নিজের গোপন কৌশল করেছিলেন এবং আল্লাহর গোপন কৌশল সর্বাপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার গোপন রহস্য সকলের ক্ষেত্রে উত্তম এবং সবার চেয়ে উঁচু। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সদরুল আফাজিল হযরতে আল্লামা সাইয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ তাআলা আলাই এই আয়াত শরীফে ব্যাখ্যায় বলেন খাজানুল ইরফান শরীফে, যে আয়াতটিতে সেই ঘটনার বর্ণনা রয়েছে যা সাইয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বয়ানটি হলো, কুরাইশ কাফিররা দারুন নদওয়া এর কমিটি হাউজে রাসূল কারীম আলাইহিস সালামের ব্যাপারে বৈঠক ডাকলো। তো ইবলিস শয়তান, ইবলিস শয়তান, ইবলিস শয়তান হয় তো ইবলিস শয়তান বৃদ্ধ মানুষের রূপ নিয়ে সেখানে এলো, বলল তোমাদের এই বৈঠকের খবর পেয়েই আমি এসেছি, তোমরা আমার নিকট হতে কিছু গোপন করিও না, আমি তোমাদেরই বন্ধু, এই ব্যাপারে সুচিন্তিত মতামত দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। তারা বুড়ো শয়তানকে তাদের বৈঠকে সামিল করে নিল। এবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে মতামত দেওয়া আরম্ভ হলো। প্রথমে আবুল বুখতারি বলল যে আমার মতামত হলো মুহাম্মদকে ধরে এনে কোনো একটি ঘরে বন্দি করে রাখা, দরজা বন্ধ থাকবে, কেবল একটি ছিদ্র রাখা হবে যা দিয়ে খানা পিনা দানা পানি তাকে দেয়া হবে, এভাবেই ক্রমে ক্রমে নিঃশেষ হয়ে যাবে। তার মতামতে ইবলিস শয়তান যে নজদের শায়েক পরিচয় দিয়েছিল অত্যন্ত নাখোশ হলো, বলল এই মতটি দুর্বল, খবরটি ছড়িয়ে পড়বে, তার সাহাবীরা আসবেন, তোমাদের বিরুদ্ধে মোকাবেলা হবে, তারপর তাকে তোমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবেন। সবাই বলল ঠিকই বলেছেন। তারপর হিশাম বিন ইনি দাঁড়ালো, সে বলল আমার মতামত হলো তাকে, অর্থাৎ মুহাম্মদ আলাইহিসসালামকে উটের উপর সওয়ার করিয়ে নগরী থেকে বহিষ্কার করে দেয়া হোক, এতে তিনি যাই করুন আমাদের কোনো ক্ষতি হবে না। ইবলিস তার মতটিতেও পছন্দ করল না, সেও এ মতের উপর তার বক্তব্যের উপর নাখোশ হলো আর বলতে লাগলো, ওই যে ইবলিস শয়তান বৃদ্ধ হিসাবে এখানে অ্যাটেন্ড করেছে মিটিং এর মধ্যে, এ বলতে লাগলো যে লোকটি তোমাদের হুশ উড়িয়ে দিয়েছেন, তোমাদের জাদ্রেল জাদ্রেল বুদ্ধিজীবীদেরকে হতবুদ্ধি করে দিয়েছেন, ওনাকেই বুঝি তোমরা অন্যদের কাছে পাঠাতে চাও? তোমরা কি তার মিষ্টি বচন, খুরদার ভাষণ, মন মোলানো আচরণগুলো দেখোনি? অন্য কোথাও পাঠানো হলে তিনি তো তাদের মন মেজাজ বশ করে নিবে, তাদেরকে জয় করে ফেলবে, তারপর তাদেরকে নিয়ে জোট বেঁধে তোমাদের উপর আক্রমণ করবে। সবাই বলল ঠিকই। এবার মক্কার কাফেরদের সর্দার আবু জেহেল দাঁড়ালো, সে রায় দিল, সে তার বক্তব্য পেশ করলো যে কুরাইশদের প্রত্যেক গোত্র হতে একজন করে খানদানি বংশের যুবক নির্বাচন করা হোক, তাদের হাতে ধারালো তরবারি তুলে দেয়া হোক, তারা সবাই একই সাথে ঝটিকা আক্রমণ চালিয়ে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে, নাউযু বিল্লাহ। এরূপ করলে বনি হাশিম গোত্রের নবী বংশের লোকেরা কুরাইশদের সকল গোত্রের বিরুদ্ধে লড়তে পারবে না, ফলে রক্তপণ দিতে হবে, তা কোনোভাবে দেওয়া হবে। ইবলিস শয়তান তার এই মতামতকে সাধুবাদ জানালো, আবু জেহেলের ভূয়সী প্রশংসা করলো, খুব প্রশংসা করলো, তাকে বাহবা দিল, সর্বসম্মতিক্রমে তার মতামতটি সিদ্ধান্ত হলো, গৃহীত হলো। সাইয়দুনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের খিদমতে হাজির হয়ে এই খবর জানিয়ে দিলেন, আরো বলে দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার শয়ন গৃহে রাত্রি যাপন করবেন না, আল্লাহ তাআলার ইচ্ছা আপনি মদিনার দিকে পাড়ি জমান। হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাইয়্যিদুনা মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের শয়ন গৃহে অবস্থান করার নির্দেশ দিলেন আর বললেন আমার চাদর শরীফখানি গায়ে জড়িয়ে রাখো, তাহলে তুমি অশোভন কিছুর সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। এই বলে তিনি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দৌলতখানা থেকে বেরিয়ে পড়লেন। তারপর এক মুষ্টি মাটি হাতে নিয়ে কোরআনে আয়াত পাঠ করে অবরোধকারীদের দিকে ছুড়ে মারলেন এবং তাদের চোখে মুখে গিয়ে পড়লো এবং তারা অন্ধ হয়ে গেল, রাসূল করিম আলাইহিসসালামকে দেখতে পারল না। ইত্তবছরে হুজুর আলাইহিসসালাম সিদ্দিক আকবর সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গারে শহরের দিকে চলে গেলেন। আর সাইয়েদুনা আলীউল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এনাকে লোকজনের আমানতগুলো দিয়ে দেবার জন্য মক্কায় রেখে গেলেন। দেখুন এখানে একটা মাদানী ফুল আমরা লক্ষ্য করি, রাসূল করিম আলাইহিসসালাম যখন মদিনায় তশরিফ নিয়ে যাচ্ছেন তখনও মানুষের আমানত তার দিকে কত খেয়াল। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে এই আমানতগুলো দিয়ে বললেন এগুলো তুমি আদায় করে দিবে, আমানতগুলো যার যার পাওনা তাকে দিয়ে দিবে। আল্লাহ আকবার, এ থেকে আমাদের অনেক বড় শিক্ষণীয় বিষয় যে আমাদের কাছে মানুষের আমানত থাকে আর আমরা আমানতের খেয়ানত করে থাকি। আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যেই আমানত আমার কাছে আসবে সেই আমানত তাকে ফেরত দেয়া, তা নষ্ট না করা, তার খেয়ানত না করা ইনশাআল্লাহ তাআলা। যাই হোক আমরা আগে বাড়ি। তো যখন মুশরিকরা সারা রাত নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে এর দৌলতখানা এর ঘর পাহারা দিল যে যখন সকালে ফজরের নামাজ পড়তে বের হবে তখনই তাকে হত্যা করে দেয়া হবে, আর এই হত্যা করার সকালবেলা সকাল হতেই তারা হত্যা করার কুমতলবে গৃহে প্রবেশ করলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে হুজুর পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে জানতে চাইল, জিজ্ঞাসা করলো তিনি কোথায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথা জবাব দিলেন, আমি জানি না। তখন সবাই নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এর খোঁজে চতুর্দিকে বেরিয়ে পড়লো। খুঁজতে খুঁজতে তখন তারা গারে শহরের কিনারা এলো, অর্থাৎ গুহার কিনারে যখন এলো দেখতে পেলো গুহার মুখে মাকড়সার জাল বোনা। পরস্পর বলাবলি করলো, এখানে হলে তো মাকড়সার জাল থাকার কথা নয়। নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই গুহার মধ্যে 3 দিন অবস্থান করলেন, তারপর মদিনার দিকে যাত্রা শুরু করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, রাসূল করিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে তারা ধোকা প্রতারণা করলো, কাফিররা মুশরিকরা প্রতারণা করলো। দারুন নদওয়ার বৈঠকের মধ্যে যা কিছু করা দরকার ছিল, যা কিছু করা হওয়ার কথা ছিল তা না করে তারা ধোকা দিল, প্রতারণা করলো এবং রাসূল করিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নাউযুবিল্লাহ হত্যা করার পরিকল্পনা করলো। এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে যে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম রাউফুর রহিম আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুমিনের অনিষ্ট সাধন করে কিংবা তার সাথে মকরও ফেরে অর্থাৎ ধোকা প্রতারণা করে সে ব্যক্তি অভিশপ্ত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শুনতে পারলাম যে মানুষকে ধোকা ও প্রতারণা দেয় সে অভিশপ্ত। আমরা কেন অভিশপ্তের মধ্যে পড়ব, আমরা কেন মানুষকে ধোকা দেব, ধোকা না দেই, অভিশপ্তের মধ্যে না পড়ি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ধোকা এবং যে প্রতারণা মকর ও ফেরেব এ সম্পর্কে বিধান কি রয়েছে আসুন আমরা জানি। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 207 পৃষ্ঠা সম্বলিত জাহান্নাম কে খাতরাত নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে 171 পৃষ্ঠায় যে মুসলমানদের সাথে ধোকাবাজি ও প্রতারণা করা অকাট্যরূপে হারাম, কবিরা গুনা আর সেটি সাজা হলো জাহান্নামের কঠোর শাস্তি। ফিলিস্তিনি ভাইরা, এই শাস্তি আমরা কি সহ্য করতে পারব, এই সাজা কি সহ্য করার মতো? না, কখনো নয়। ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে, প্রতারণা দেয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। মানুষ যেন আমার থেকে ধোকা ও প্রতারণা না পায়, কাউকে যেন আমি ধোকা প্রতারণা না করি, এই মকর ও ফেরেব থেকে বাঁচতে হবে, এই আত্মিক ব্যাধি থেকে নিজেকে বাঁচাতে হবে, আর নিজেকে বাঁচালে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ ব্যাপারে একটি সুন্দর ঘটনা উল্লেখ রয়েছে আদাবে মসজিদে কামিল নামক কিতাবের মধ্যে, যে একবার জয়নক ইসলামী ভাই বলেছেন যে আমি জুতার দোকানে চাকরি করতাম, তার নিজ ভাষায় বয়ান করছে লিখেছেন, তো ওটা আমি আমার নিজের মতো করে আপনাদেরকে আরজ করছি যাতে করে এই ঘটনা থেকে আমরা কিন্তু শিক্ষা অর্জন করতে পারি এবং ধোকা দাতাকে এবং প্রতারণার কারণে ওয়ালাকে আমরা চিনতে পারি এবং তার থেকে বাঁচতে পারি। তো ওই ব্যক্তি বলতেছেন যে আমি জুতোর দোকানে চাকরি করতাম, একদিন সকালে এক লোক দোকানে এলো, তার গলায় ছিল মতির হার, মাথায় রুমাল, পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন, হাতে কয়েকটি আংটি ছিল। লোকটি এসে তার পরিচয় নেবার আগেই দোকান মালিকের সামনে চেয়ারটিতে বসে গেল। মালিক নিজেই লোকটিকে জিজ্ঞাসা করলো, বাবা কি চাই? দেখতে বাবার মতো লাগছিল। তো দোকানের যে মালিক এ বলল, বাবা কি চাই? কেবল দোকান মালিকের দিকে ওই ব্যক্তি অপলক দৃষ্টিতে দেখতে লাগলো। দোকান মালিক বারবার জিজ্ঞেস করাতেও বাবা কেবলই নিরুত্তর, কোনো উত্তর নেই। মালিক আবারও জিজ্ঞাসা করলেন, বাবা কিছু নিবার আছে? এবার বাবা ফিসফিস করে বলে উঠল, রহস্যজনক কণ্ঠে বলল, বাবা তোমার জামাটাই নিবে, বলো দেবে? তো দোকান মালিক ঘাবড়ে গিয়ে বললেন, আমার জামাটা তো পুরনো, আমি আপনাকে একটা নতুন জামা এনে দেই। কিন্তু ওই লোকটি বলল, না তোমার এই জামাটাই নেব, বলো দেবে? অবশেষে দোকানের মালিক অজ্ঞতা ব্যথিত মনে জামাটা খুলতে চাইলেন। তৎক্ষণাৎ বাবা বলল, থাক থাক থাক, বাবা মন দেখে, বাবা মন দেখে। কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, বাবা তোমার জুতোগুলো নিতে চায়, দেবে বলো, দেবে? তো দোকানের মালিক বললেন, বাবা আমার এই জুতোগুলো পুরনো, বলো নতুন জুতো এনে দিচ্ছি। বলো, না বাবা তোমার এই জুতোগুলোই নেবে, বলো দিবে? মালিক জুতোগুলো দিতে চাইল, বাবা এক কথায় বলল, থাক বাবা মন দেখে, বাবা মন দেখে। তারপর ওই লোকটি দোকান মালিকের চোখের দিকে আরো চোখ দিয়ে তাকাতে লাগলো, ঘুরিয়ে ঘুরিয়ে এক দৃষ্টিতে দেখতে লাগলো। মালিক ভীত হয়ে বললেন, বাবা অমন করে কি দেখছেন? বললো, কিছু চাইলে দিবে? দোকান মালিক বললেন, বলুন আপনার কি চাই? লোকটি কিছুক্ষণ নীরব থাকলো, তারপর বলল, আমি যদি তোমার পকেটে সব টাকা দিয়ে দিতে বলি তুমি কি দিবে, বলো দিবে? এবার মালিক চমকে উঠল, কিন্তু ওই সময় হয়তো সে কোনো আমল করেছিল, তাই দোকান মালিক পকেট থেকে সব টাকা করি বের করে বাবার সামনে রেখে দিল। বাবার রূপী লোকটি ওই নোটগুলো হাতে নিয়ে কিছুক্ষণ ওলট পালট করতে লাগলো, দেখলো, তারপর বলল, বাবা মন দেখে, বাবা মন দেখে, তোমার টাকা তুমি রাখো, টাকা নিয়ে বাবার কি কাজ, বাবা মন দেখে। এভাবে সে বলতে লাগলো। এই বলে ওই লোকটি দোকান মালিকের টাকা ফেরত দিয়ে দিল। তারপর এক পলকে দোকান মালিকের দিকে দেখতে থাকলো। কিছুক্ষণ পর মুচকি হেসে বলল, বাবা যদি তোমার ট্রাজির অর্থাৎ ক্যাশের সব টাকা চায় বাবাকে দিয়ে দিবে? বলো বলো দিয়ে দিবে? বাবা মন দেখে, বাবা মন দেখে। যেহেতু ওই বাবারূপী রহস্যময় লোকটি সবকিছু চাওয়ার পর বাবা মন দেখে বলে আবার সেগুলো ফিরিয়েও দেয়, তাই মালিক মোটেও ঘাবড়ালেন না, আর বিলম্ব না করে ক্যাশ থেকে সব টাকাগুলো বাবার হাতে তুলে দিলেন। বাবা তার রুমালটি বিছিয়ে টাকাগুলো সেখানে রাখতে লাগলো, তারপর পুটলি বাঁধলো, তারপর মুচকি হেসে দিয়ে বলল, বাবা যদি এই টাকাগুলো নিয়ে যায় তোমার মনে ব্যথা তো পাবে না? তো দোকান মালিক বললেন, বাবা এগুলো তো আমি আপনাকে দিয়েছি, আপনার যা খুশি। সে আবার বলল, নয় তুমি বরং ভাবছো বাবা যেন এগুলো না নেয়। ওই দোকান মালিককে বলল যে তুমি ভাবছো বাবা যেন এগুলো না নেয়, তুমি ভাবছো বাবা মন দেখে। তো এভাবে করে দু তিনবার বলল, বাবা মন দেখে, বাবা মন দেখে বলে 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 ওই লোকটির রহস্যময় ভঙ্গিতে পুটলিটা হাতে নিয়ে দোকান থেকে নিচে নেমে গেল। আর ওই লোকটি বলতে লাগলো যে আমরা কিছুক্ষণ শ্বাসরুদ্ধ অবস্থায় পরস্পর মুখ চাওয়াচাই করলাম। পরে দোকান মালিক হাই হাই করতে করতে বলতে লাগলো যে, হাই লোকটি তো আমার সবকিছু লুটিপুটি নিয়ে গেল, আমাকে ধোকা দিয়ে আমাদের আমাকে প্রতারণা দিয়ে নিয়ে গেল। লোকজন রাস্তায় বের হলো ওই রহস্যময় লোকটিকে খোঁজার জন্য, কিন্তু তাকে আর পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি করা হলো তবু তাকে পাওয়া গেল না। আর এই দোকান মালিক এভাবে মকরও ফেরবে পড়ে, ধোকাও প্রতারণায় পড়ে, তার সর্বোচ্চ হারালো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, বাস্তবে কি আমাদের সমাজে এরকম ঘটনা হতেই থাকে? হয়তো আপনার সাথে এরকম হতে পারে, হয়েছেও হতে পারে। বাস্তব একটি কাহিনী আমাকে কেউ বলেছিল, নিজের ভাষায় বলছি আপনাকে, যে একবার কেউ কোন ইসলামী ভাই সে কোথাও থেকে আসছিল, তো পথিমধ্যে সে যানবাহন করে আসছিল, তার মধ্যে সে টিকিট কাটলো, তো টিকিট এভাবে কাটলো যে টাকা সকালে দিবে। তো সকালে কন্ডাক্টর খুঁজতেছে, কন্ডাক্টর পাওয়া যাচ্ছে না। একজন লোক এসে বললো, কাকে খুঁজছেন? কন্ডাক্টর খুঁজছি। তো সে বললো, আমি তার লোক, আমাকে টাকা দেন, টিকিট এনে দিই। টাকা দিয়ে দিয়ে হলো যে সে টিকিট এনে দিবে, কারণ টিকিট ছাড়া তো বের হতে দিবে না। সেও অনেকক্ষণ ধরে ওয়েট করছে, বাধ্য হয়ে টিকিট আনার জন্য টাকা দিয়ে দিল। এ টাকা নিয়ে সেই যে গেল আর গেলই, গেল আর গেলই, আর তার খবর নেই। পরক্ষণে কন্ডাক্টর যখন আসলো, তখন বলল, ভাই টাকা দেন। হ্যাঁ, টাকা এই মাত্র না দিলাম তোমার লোককে, আমার লোক কিসের? তুমি যে পাঠালে তাকে তো দিলাম টিকিট নেওয়ার জন্য। দুজনের মধ্যে বাহাজ হলো, বাহাজ করে আর কি লাভ, টাকা আবারও দিতে হলো, ডবল টাকা পেমেন্ট করে টিকিট নিতে হলো। এই যে প্রতারণা, এই যে ধোকা, এই ধোকা দেনে ওয়ালা, এই প্রতারণা করেন ওয়ালা, না হয় 1,000, 2,000, 5,000 টাকা তুমি ধোকা এবং প্রতারণা দিয়ে নিয়েই নিলে, কতদিন চলবে এই দুনিয়া? কতদিন? একদিন তো দুনিয়া থেকে যেতেই হবে না, তখন আল্লাহ তাআলার দরবারে যখন উঠবে তখন এর হিসাব কিভাবে দিবে? মানুষকে ধোকা দিয়ে, প্রতারণা দিয়ে তুমি কামাই করেছ, মানুষকে ধোকা ও প্রতারণা দিয়ে তুমি নিজের পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভরিয়েছিলে, মানুষকে ধোকা ও প্রতারণা দিয়ে মানুষের কষ্টে অর্জিত টাকাকে তুমি লুটপুট করে নিয়েছিলে, তাদের নিঃশ্বাসকে তোমার শরীর উপর লাগিয়েছিলে, তখন বলে দেয়া হয় যাও তোমার ঠিকানা জাহান্নাম, তখন অবস্থা কি হবে? এ থেকে ফেরত আসা দরকার। এই মকর ও ফেরেবের মধ্যে না পড়ে, ধোকা ও প্রতারণা না করে এই রোগ থেকে নিজেকে প্রতিরোধ করা দরকার, এই রোগ থেকে বাঁচার চেষ্টা করা দরকার, কঠিন চেষ্টা করা দরকার। মকর ফেরেব থেকে বাঁচা উচিত। এই মকর ফেরেব আসার কিছু কারণ রয়েছে, আমি যে ঘটনাগুলো বললাম হয়তো আপনার সাথে এরকম ঘটছে, অহর অহর ঘটছে। আপনি ঢাকা শহরে বের হবেন, গাড়িতে উঠবেন, হোটেলে খানা খেতে যাবেন, কোথাও যাচ্ছেন, আপনার সাথে অহর অহর এই ধোকা ও প্রতারণা হচ্ছে। এ থেকে আমাদের বাঁচা উচিত। আমি নিজে ঠিক হয়ে গেলে আশেপাশে আমার সকল কিছু ঠিক হয়ে যাবে, ঠিক হওয়া উচিত। একটা কথাই, যে আজকে ধোকা ও প্রতারণা দিয়ে আপনি টাকা উপার্জন করছেন, আপনি সম্পদ উপার্জন করছেন, যদি এই অবস্থা ইন্তেকাল হয়ে যায়, তওবা ছাড়া যদি ইন্তেকাল হয়ে যায়, তখন অবস্থা কি হবে? যদি ঈমান বরবাদ হয়ে যায়, কবর আখিরাত যদি খারাপ হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুপারিশ নসিব না হয়, যদি আমার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, তখন এই সীমিত সময়ের জন্য ধোকা প্রতারণা দিয়ে কি লাভ হলো? তো এর কারণ এবং কিছু প্রতিকারও আমি আরজ করব, যাতে করে এই ধোকা এবং প্রতারণার রূপী লোকগুলো এগুলো থেকে শিক্ষা অর্জন করতে পারে, এবং যারা আমরা এগুলো শুনতে পারছি তারাও যেন এ থেকে আমরা বাঁচাতে পারি, নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো এই ধোকা ও প্রতারণা, মকর ও ফেরেব, এর কিছু কারণ আরজ করব। এই প্রথম কারণ হচ্ছে হিরস বা লোভ। যে লোভ, এই লোভ মানুষের এমন একটা জিনিস যা এই মকর ও ফেরেব, ধোকা প্রতারণার মতো গর্হিত কাজের মধ্যে সামিল করিয়ে দেয়। এ থেকে বাঁচতে হলে নিজেকে ধন সম্পদের নিন্দাবাদের কথা জানতে হবে, বুঝাতে হবে ধন সম্পদ বেশি অর্জন হলে এর নিন্দা কি রয়েছে, এর কুফল কি রয়েছে। আর মন মানুষদের এভাবে তৈরি করতে হবে যে এই ধন সম্পদ ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী ধন সম্পদ দিয়ে কি হবে, আর এই ক্ষণস্থায়ী ধন সম্পদ যা আমার কাজেও আসবে না, আমি ইন্তেকাল করলে এই ধন সম্পদ গুলো আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার পরিজন আরাম আয়েস করবে, আর এগুলো আমি ধোকা প্রতারণা দিয়ে কামাই করব, যার মাধ্যমে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে, তা মোটেও বিচক্ষণতা ও বুদ্ধিমানের কাজ হতে পারে না। এভাবে করে যদি নফসকে আমরা বুঝাই, তাহলে এই লোভ থেকে আমরা বাঁচতে পারবো, আর লোভ থেকে বাঁচলে এই মকর ও ফেরেব ধোকা ও প্রতারণা থেকে বাঁচতে পারবো। মকর ও ফেরেব অর্থাৎ ধোকা ও প্রতারণা যে শরীয়ত পরিপন্থী, সেটির আপদ ও ভয়াবহ সেই সম্পর্কে জানা না থাকার কারণেই বান্দা এই মকর ও ফেরেবের বশবর্তী হয়। যার ভয়াবহতা কি রয়েছে, এর আপদ কি রয়েছে, এটা জানা নেই, অজ্ঞতা মূর্খতা। তো এ সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে, জানলেই কেবল এ থেকে বাঁচা সম্ভব। এর প্রতিকার হচ্ছে মকর ও ফেরেব সম্পর্কে শরীয়তের বিধিবিধান জানা আবশ্যক, জানতে হবে যে সেটির দুনিয়া ও আখিরাতের ক্ষতিগুলো কি রয়েছে, আর নিজেকে থেকে বাঁচাবার চেষ্টা করা, বাঁচিয়ে রাখা। মকর ও ফেরেব ধোকা প্রতারণা নিঃসন্দেহে আল্লাহ তাআলা আযাবকে হাতছানি দিয়ে ডাকার মতো কাজ, জাহান্নাম অবধারিত। মানুষকে ধোকা দিয়ে মাল সম্পদ অর্জন করা, এটা কি ভালো কাজ নাকি, ভালো কথা নাকি? এ তো স্বভাবের তো কাজ নয়, গুনাহের কাজ, আর গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এগুলো নিজেকে বোঝানো যে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। ফিরিস্তানি ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মকর ও ফেরেবের তৃতীয় কারণ হচ্ছে আল্লাহকে ভয় কম করা, আল্লাহকে ভয় কম করা। যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে বান্দা বড় বড় গুনাহ করে ফেলে আর তা থেকে ফিরে আসে না। ফিরিস্তানি ভাই, এর প্রতিকার হচ্ছে মনের মধ্যে আল্লাহর ভয় পয়দা করা, কবর হাসর ও আযাবের কথা স্মরণ করা, আর এভাবে মন মানসিকতা তৈরি করবে যে দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো তুচ্ছ কষ্ট পাই, তা বরদাস্ত করতে পারি না, তা সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব তো ওটা রয়েছে যে জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে আর মাথার মগজ টক বক করে ফুটতে থাকবে, এই হালকা আযাব আমরা কিভাবে সহ্য করব। তো এই দুনিয়া আখিরাতের যে ধ্বংস রয়েছে, এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আল্লাহর ভয় সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হলে ধোকা ও প্রতারণা থেকে আমরা বাঁচতে পারবো। আর এই মকর ও ফেরেব ধোকা ও প্রতারণার চতুর্থ কারণ হচ্ছে যে মুসলমানদের প্রতি সম্মান বোধ না থাকা। এর প্রতিকার হচ্ছে মনে মনে মুসলমানদেরকে সম্মান বোধ করতে হবে, এই ক্ষতির রোগটি থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। এভাবে মন মানসিকতা বানাবে যে এখন থেকে মুসলমানদের সাথে ধোকা ও প্রতারণা বাদ দিয়ে তাদের শুধু উপকারে উপকার করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শ্রবণ করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমানদের উপকার সাধন করার তৌফিক দান করুন এবং ধোকা ও প্রতারণা থেকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের অনুষ্ঠানে আমরা মকর ও ফেরেব তথা ধোকা ও প্রতারণা সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে, ধোকা ও প্রতারণা থেকে বাঁচার এবং বাঁচানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহারামাতে বাতনিয়ার একটি ধ্বংসাত্মক গোপনীয় রোগ সম্পর্কে আগামী পর্বে আবারও জানবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাতিনি রোগতা চিকিৎসা, বাতিনি রোগতা।